শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে নেপালে বাংলাদেশের বিমান দুর্ঘটনা সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বিএনপির নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রসঙ্গে আমির খসরুর প্রতিবেদন।
খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
রয়েছে নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ব্রিটেন মস্কোর বিরুদ্ধে 23 জন রুশ রাজনীতিককে বহিষ্কার সহ বেশ কিছু প্রতিশোধমূলক ব্যবস্থার কথা ঘোষণা করেছে। এর আগে ব্রিটেন যখন রাশিয়াকে ব্যাখ্যা দিতে বলে যে সাবেক রুশ গোয়েন্দা সার্গেই স্ক্রিপাল ও তাঁর কন্যা ইউলিয়ার ওপর ইংল্যান্ডের একটি শহর সলসবেরিতে কিভাবে সোভিয়েট আমলের মারাত্মক নার্ভ বিষ প্রয়োগের ঘটনা ঘটে, রাশিয়া তা উপেক্ষা করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে হাউস অফ কমন্স সংসদ বিধায়কদের সামনে ওই ঘোষণা করেন। তিনি বলেন, বৈরী বিদেশি রাষ্ট্রের তৎপরতা থেকে ব্রিটেনকে রক্ষা করার জন্য তাঁর সরকার আইন প্রণয়ন করবে এবং গুপ্তচরবৃত্তি দমনের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের কথা বিবেচনা করবে। টেরেসা মে অন্যান্য পদক্ষেপের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের পরিকল্পিত সফরসহ ব্রিটেন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে। বিষ প্রয়োগের সংশ্লিষ্টতার কথা রাশিয়া অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের 18 কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের উপনির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কনর ল্যাম্ব বুধবার খুব ভোরে বিজয় ঘোষণা করেন। নির্বাচনী কর্মকর্তারা মঙ্গলবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করেননি। ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটে রিপাবলিকান প্রার্থী রিক স্যাকন এবং ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে ব্যবধান এত কম যে সংবাদ মাধ্যমেও কোনো প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয়নি। অ্যাবসেন্টি ব্যালট, অর্থাৎ যারা উপস্থিত না হয়ে আগে লিখিত ভোট পাঠান, সেই ভোট গণনায় ল্যাম্ব 500 বেশি ভোটে এগিয়ে আছেন। 2,27,000 ভোট দেয়া হয়েছে ওই বিশেষ নির্বাচনে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ হওয়ার পর গত বছরের অক্টোবরে রিপাবলিকান সাংসদ টিম মার্ফির পদত্যাগে ওই আসনটি শূন্য হয়েছিল। আমেরিকার স্কুলগুলোতে বন্দুকের গুলিতে যে বহু ছাত্রছাত্রী নিহত হয়, সেই সহিংসতা মোকাবেলায় কংগ্রেসের অপারগতা এবং গত মাসে ফ্লোরিডার একটি হাইস্কুলে যে হত্যাকাণ্ড হয় তার প্রতিবাদে বুধবার যুক্তরাষ্ট্রে হাজার হাজার ছাত্র বেলা 11টায় ক্লাস থেকে বেরিয়ে আসে। ছাত্রছাত্রীরা 17 মিনিট ধরে ওই প্রতিবাদ বিক্ষোভ করে। এক মাস আগে ভ্যালেন্টাইন্স ডেতে ফ্লোরিডা রাজ্যে মার্জরি স্টোনম্যান ডাগলাস হাইস্কুলে 19 বছর বয়স্ক এক বন্দুকধারী গুলি চালালে 14 জন ছাত্রছাত্রী ও 3 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন। সংগঠকরা বলেন, সারা দেশে প্রায় 3,000 স্কুল থেকে ছাত্রছাত্রীদের বেরোবার পরিকল্পনা করা হয়। এছাড়াও ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস ও ক্যাপিটল ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ হয়। নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থার উড়োজাহাজ বিধ্বস্ত হলে বহু লোক হতাহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের কাছে।
সোমবার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন 51 জন যাত্রী, যাদের মধ্যে বিমান সংস্থাটির 4 জন ক্রু সহ 26 জন বাংলাদেশি রয়েছেন। কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস দুর্ঘটনায় নিহতদের সবার মরদেহ শনাক্ত করে দেশে ফিরিয়ে আনতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের ময়নাতদন্ত শেষ করতে আরও 4 দিন সময় লাগবে এবং তারপরই নেপালি কর্তৃপক্ষ মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য হস্তান্তর করবে। রাষ্ট্রদূত মাশফি অবশ্য জানিয়েছেন, পুড়ে যাওয়ার কারণে যাদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার দরকার হবে তাদের ক্ষেত্রে 3 সপ্তাহ সময় লাগবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় আদালতে দোষী সাব্যস্ত কারারুদ্ধ বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে নিয়মিত লিপ্টু আপিলের আদেশ দিয়েছে। বিএনপি পক্ষের আইনজীবীগণ ওই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। খালেদা জিয়ার আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন,
আমাদের মনে হচ্ছে যে বিচার বিভাগ ইতিপূর্বে এইভাবে কখনো ছিল না।
হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগ স্থগিত করা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,
আপিল বিভাগও পুরো জিনিসটা না দেখে না শুনে তো রায় দেওয়া যায় না।
বিএনপি জামিন স্থগিতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটা সরকারি ইচ্ছার প্রতিফলন। এদিকে কুমিল্লার একটি আদালত নৈশকোচে আগুনের মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন বুধবার নামঞ্জুর করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের একটি মিছিল পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে 25 জন আহত হবার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
বুধবার পূর্বাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় এবং পরে শিক্ষার্থীরা ওই বাধা পেরিয়ে যেতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে। কয়েকজনকে আটকও করা হয়, তবে পুলিশ এ সম্পর্কে কিছুই জানায়নি। সরকারি চাকরিতে মেধার তুলনায় বিভিন্ন কোটার প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র প্রতিরক্ষা মন্ত্রকের সংসদীয় কমিটিতে অভিযোগ করেছেন যে প্রতিরক্ষা খাতে অর্থ মন্ত্রক প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শরৎচাঁদ এই কমিটিকে জানালেন, 2018-19 বাজেট বরাদ্দ বড়জোর মুদ্রাস্ফীতির বাড়তি প্রয়োজনটুকু মেটাবে। এমনই অর্থাভাব যে প্রতিরক্ষা মন্ত্রকের 25টি বিশেষ প্রকল্পের কাজ শেষ না হতেই বন্ধ করে দেবার উপক্রম হয়েছে। গোলাবারুদের ভাড়ার এতই কম যে দিন দশেকের বেশি পুরোদস্তুর যুদ্ধ চালানোর উপায় নেই। অস্ত্রশস্ত্রের 67%ই অত্যন্ত পুরনো, আধুনিক অস্ত্র খুবই কম। ওদিকে পাকিস্তান সীমান্তে নিত্য সংঘর্ষ লেগে রয়েছে, চীন সীমান্তও উত্তপ্ত। একই অভিযোগ নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্তাদেরও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে 3টি লোকসভা উপনির্বাচনে হেরে গেছে বিজেপি। কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত জানিয়েছেন তার বিস্তারিত রিপোর্টে।
উত্তরপ্রদেশের আসন দুটি আগে দখলে ছিল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর। শেষ দিকে যা হয়েছে তা হলো সমাজবাদী পার্টির দুই প্রার্থীকে সমর্থন জানালো তাদের শত্রু দল বহুজন সমাজ পার্টি। তবে কি এই শেষ মুহূর্তের জোটই হারিয়ে দিল বিজেপিকে? বিহারে আবার আরজেডি দলের নেতা লালু প্রসাদ এখন জেলে, তা সত্ত্বেও জিতে গেলেন আরজেডি প্রার্থী। মঙ্গলবার রাতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বিরোধীদের নৈশ ভোজে ডেকেছিলেন। দিন পনেরো পরে আবার এনসিপি দলের নেতা শরদ পাওয়ার বিরোধী নেতাদের নিয়ে বৈঠক করবেন। সন্দেহ নেই এই নির্বাচনী ফলাফল উস্কে দেবে 2019 সালে বিরোধী ঐক্য গড়ে বিজেপিকে হারিয়ে দেবার প্রচেষ্টা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ববিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিভেন হকিং বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। তার পরিবার জানিয়েছে কেমব্রিজে নিজের বাড়িতে তার জীবনাবসান হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি বহু দশক ধরে শিক্ষকতা করেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত অপেক্ষবাদ ও ব্ল্যাক হোল নিয়ে তার তত্ত্বের জন্য। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে বলেছেন তিনি তার দেশকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রত্যাহার করবেন। ওই আদালত দুতার্তের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান সংশ্লিষ্ট গণহত্যার অভিযোগগুলো যাচাই করে দেখার জন্য তদন্ত শুরু করেছে। বুধবার দুতার্তের দপ্তর থেকে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয় যে রোম বিধি অনুসমর্থন প্রত্যাহার তাৎক্ষণিক কার্যকর করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুতার্তের পদক্ষেপের সমালোচনা করেছে। বিশ্ব সংবাদ শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রায় এক বছর কর্মরত থাকার পর তাকে যে বহিষ্কার করা হল তা সম্পূর্ণভাবে আশ্চর্যজনক না হলেও যেভাবে এবং যে সময়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে অনেকেই হতবাক। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মাইকেল বোম্যান আরও জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বহিষ্কার এবং সিআইএর পরিচালক মাইক পম্পিওকে তার পদে স্থলাভিষিক্ত করার সংবাদ যুক্তরাষ্ট্র কংগ্রেসে অনেকটা দাবাগ্নির মতোই ছড়িয়ে পড়ে। ডেমোক্র্যাট সেনেটর ক্লেয়ার ম্যাকাসকল বললেন, আমি মনে করি পররাষ্ট্রনীতি নিয়ে এই যে বিশৃঙ্খল অবস্থা চলছে তা খুবই দুঃখজনক। পররাষ্ট্রনীতিতে সঙ্গতির অভাব রয়েছে এবং সবার মধ্যে ঐক্যের অভাব রয়েছে। রিপাবলিকান সেনেটর মাইক রাউন্ডস বললেন,
আমি খুব হতাশ হয়েছি। আমি মনে করি টিলারসন অত্যন্ত ভালো কাজ করেছেন। এখন আমরা কোন দিকে যাব তা কিন্তু দেখার বিষয়।
ওদিকে ডেমোক্র্যাট সেনেটর রবার্ট মেনেন্ডেজ বললেন,
আমেরিকান কূটনীতির জন্য এ এক অসম্ভব চ্যালেঞ্জিং সময়, কারণ এর কমান্ডার স্বয়ং বিভ্রান্ত।
ডেমোক্র্যাটিক সেনেটর টিম কেইন ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসাবে মাইক পম্পিওকে বেছে নেওয়া এ এক অস্বাভাবিক ঘটনা, যিনি সম্ভবত কূটনৈতিক সমাধানের পরিবর্তে সামরিক সমাধানকেই উৎসাহিত করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প টিলারসনের পদে সিআইএর প্রধান মাইক পম্পিওকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন। টিলারসন, যে শীর্ষস্থানীয় সাবেক কূটনীতিক টম কান্ট্রিম্যানকে বহিষ্কার করেছিলেন, তিনি ভয়েস অফ আমেরিকাকে জানান, পম্পিও সম্ভবত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে অনেক কিছুই জানেন। তিনি বললেন, আমি আশা করি তিনি প্রেসিডেন্টকে বোঝাতে পারবেন যে কেবলমাত্র এ বিষয়টি মেনে নেওয়া নয় যে এটি একটি সমস্যা। প্রথমবারের মতো প্রেসিডেন্টকে আমেরিকার গণতন্ত্র রক্ষায় ওই গোপন তৎপরতার বিরুদ্ধে কিছু করতে হবে।
আমি দুঃখিত যে রেক্স টিলারসনকে চলে যেতে হল, কিন্তু তার উত্তরসূরি হিসেবে মাইক পম্পিও অসাধারণ।
বিশ্লেষকের উল্লেখ করেন পম্পিওর সামরিক শিক্ষায় এবং মনে করা হয় প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক কর্মকর্তাদের সঙ্গেও ভালো কাজ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই রদবদল করা হল মে মাসে উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তর কোরিয়ান নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে। এবং ট্রাম্প আরও বলেছেন যে ওই একই সময়ে তিনি ইরানের সঙ্গে আন্তর্জাতিক পরমাণু চুক্তিটি পরিত্যাগ করতে চান। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার প্রতিবাদে বৃহত্তর ওয়াশিংটন এলাকায় আজ হয়ে গেল বিভিন্ন রাজ্য থেকে আসা এবং এখানকার হাজার হাজার ছাত্রছাত্রীর প্রতিবাদ বিক্ষোভ। ভার্জিনিয়ার একটি স্কুলে ছিলেন সহকর্মী সঞ্জানা ফিরোজ। আসুন তার কাছে শোনা যাক বিস্তারিত।
আজ যুক্তরাষ্ট্রে প্রায় 3,000 হাই স্কুলে বন্দুক সহিংসতার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা ওয়াকআউট কর্মসূচিতে অংশ নেয়। তাদের মূল লক্ষ্য আইন প্রণেতাদের প্রতি জোর আবেদন জানানো, যাতে অস্ত্র কেনার ওপর কঠোর আইন প্রয়োগ করা হয়। এছাড়াও তারা 17 মিনিট স্কুলের বাইরে গিয়ে নীরবে সহিংসতার যারা শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় এবং নিজেদের অবস্থান তুলে ধরে। সম্প্রতি ফ্লোরিডা স্কুলে গুলিবর্ষণে 17 জনের প্রাণহানি তাদের দাবিকে আরও জোরালো করে তুলেছে। ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটন কমিউনিটি হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা যেমন বললেন,
What is the main purpose of today's event?
I think the students are walking out to support the students in Parkland. They feel very strongly against the guns of being so free. A lot of my students were concerned about especially the age of students, of young people being able to buy guns, especially automatic weapons.
তিনি বললেন, আমার ছাত্রছাত্রীরা অত্যন্ত চিন্তিত। এত কম বয়সে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বন্দুক কিনতে পারায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত চিন্তিত। তিনি বলেন, আমি একজন ইংরেজি শিক্ষক, আমি চাই না আমাদের স্কুলে কোনো বন্দুক বহন করা হোক। আমি ইংরেজি পড়াই এবং আমাদের ছাত্রছাত্রীরাও চায় যে আমাদের স্কুলে কোনো বন্দুক যেন রাখা না হয়। আমরা পড়তে এসেছি, আমরা পড়াশোনা করতে চাই। এই হাই স্কুলের আরও অনেক শিক্ষকদের সঙ্গে আমার কথা হয়, তারা সবাই এই ইংরেজি শিক্ষিকা অ্যানের সঙ্গে একমত। তারা সবাই একজোরে জোরালো কণ্ঠে বলেছেন তারা কেউই বন্দুক বহন করতে চান না স্কুলে। হাই স্কুলের বাইরে দাঁড়ানো ছাত্রছাত্রীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল উই ডোন্ট ওয়ান্ট গানস ইন স্কুল, আমরা স্কুলে কোনো বন্দুক চাই না। আমেরিকার শুধু হাই স্কুলগুলোতেই নয়, রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জোরালো বক্তব্য তুলে ধরা হয় এবং 17 মিনিটের এই ওয়াকআউট সমাবেশে সবার হাতে একই ধরনের প্ল্যাকার্ড, যথেষ্ট হয়েছে, আমরা বন্দুক চাই না। আর সেখানেও ছিলেন আমার সহকর্মী হাসানুল হক, তিনি জানাচ্ছেন বাকি খবর।
ধন্যবাদ। আজকে সকাল 10টার সময় হোয়াইট হাউসের সামনে 17 মিনিট নীরবতা পালন করা হয়। শত শত ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে এসেছিল এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সবাই হোয়াইট হাউসের সামনে বসে প্রতিবাদ সমাবেশ করে এবং সেখানে উপস্থিত আমি কয়েকজনের সাথে কথা বলেছি। তাদের মধ্যে একজন হচ্ছে থমাস উটন হাই স্কুলের ফারা, দেখা যাক সে কি বলছে।
Okay, why are you here today?
We're here to protest gun laws. Okay. Gun violence has taken too many lives this year alone and we need to do something about it. This is Parkland, Sandy Hook, all of the countless amount of shootings that's happened, this just can't be left unsaid. We have to do something about this.
Farah bolchilo je e bochor ebong goto ek bochore onek pranhani ghoteche ei agnyastrer karone এবং স্যান্ডি হুকের কথা সে উল্লেখ করলো, তেমনি উল্লেখ করলো ফ্লোরিডাতে পার্কল্যান্ডের কথা। এবং সেখানে উপস্থিত ছিলেন যারা, তারা যেগুলো বলছিলেন তার মধ্যে ফারা নিজেও বলছিলেন যে সে এর পরবর্তী প্রতিবাদ সমাবেশে আবার আসবে এবং হাই স্কুলের ছাত্রছাত্রীদের যে মতামত সেটি সাধারণত গুরুত্বের সাথে নেওয়া হয় না, কিন্তু এবারে সেটি সরকারকে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সেটা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্মঘট প্রতিবাদ এগুলো চলবে। সেখানে উপস্থিত আরেকজন, তার নাম হচ্ছে ডেইজা, সে বলছিল যে স্কুলে আমরা পড়ালেখা করতে যাই, আমরা সেখানে মৃত্যুবরণ করতে যাই না এবং কেন সামরিক মানের ওয়েপন্স বা আগ্নেয়াস্ত্র মানুষ ঘরে বা স্কুলে বা যে কোনো জায়গায় রাখতে পারবে সেটার কারণ তিনি বুঝতে পারছেন না। একজন অভিভাবক সেখানে ছিলেন, মিসেস ব্র্যানসন, তার 2 সন্তান স্কুলে যাচ্ছে, তিনি বলছিলেন যে স্যান্ডি হুক স্কুলের যে গোলাগুলির ঘটনায় অনেকে মারা গিয়েছিলেন তারপর এখন পর্যন্ত 291টি এরকম গুলির ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে। এরকম অসংখ্য মানুষের মন্তব্য আজকে আমরা শুনেছি প্ল্যাকার্ডে, তারা তাদের মনের অভিব্যক্তি জানিয়েছেন হোয়াইট হাউসের সামনে এবং দেশের বিভিন্ন জায়গায় যেখানে সঞ্জনা এবং আমি উপস্থিত ছিলাম।
শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় কাঠমান্ডুতেই ইউএস বাংলার বিমান দুর্ঘটনা, আর অনুষ্ঠানটি সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। প্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা বিষয়। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে গত সোমবার এবং তাতে এ পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী আমরা জানি 51 জন নিহত হয়েছেন, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন 28 জন। সোমবার এই 71 জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের ইউএস বাংলা BS211 ফ্লাইটটি নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে ল্যান্ড করবার সময়, এবং সেই বিমানে থাকা 71 জনের ভিতরে সর্বশেষ খবর অনুযায়ী 51 জন মারা গেছেন, অনেকেই খুব আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন এই দুর্ঘটনা নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন এই কয়েকদিনে উদয় হয়েছে। কেন ঘটল দুর্ঘটনা? বিমানের কোনো ত্রুটি ছিল কি না, বৈমানিকের কোনো ভুল ছিল কি না, বিমানবন্দরের নিয়ন্ত্রণ কেন্দ্রের কোনো ত্রুটি ছিল কি না, এইসব নানান প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আর এই মুহূর্তে অবশ্য নিহতদের প্রতি শোক, আহতদের জন্য সেবা, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এইসব কাজ চলছে। আর ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই কামনা আমরা সবাই করছি। এই দুর্ঘটনা নিয়েই আর এই সব প্রশ্ন নিয়েই আজ আমরা আলোচনা করব হ্যালো ওয়াশিংটনে দুজন অবসরপ্রাপ্ত চৌকস পাইলটের সঙ্গে। ইতিমধ্যেই যোগ দিয়েছেন তারা দুজন, ঢাকা থেকে ক্যাপ্টেন নাসিমুল হক, তিনি পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং যোগ দিয়েছেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহী চৌধুরী, তিনি আপনারা জানেন একজন ভালো বিশ্লেষক, বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেন, আর যেহেতু তিনি বাংলাদেশ এয়ারফোর্সের একসময় চৌকস একজন পাইলট ছিলেন, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ক্যাপ্টেন নাসিমুল হক এবং এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমি সূচনা বক্তব্যে বলছিলাম যে এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় বাংলাদেশের জন্য, গোটা পৃথিবীর জন্য। গোটা পৃথিবীতে যা যেসব বাংলাদেশি আছেন তারা এই এই ঘটনায় মর্মাহত হয়েছেন, শোক প্রকাশ করছেন, এবং কারণ জানার জন্য, যদিও এটা যে মানে জেনে কী হবে, ভবিষ্যতে সতর্ক হওয়া যাবে, এটাই আমি প্রথমেই ক্যাপ্টেন নাসিমুল হক আপনাকে একটু আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে কী আমাদের এই প্রশ্নগুলোর উত্তরে কী আমরা ভাবতে পারি, সান্ত্বনা দিতে পারি মনকে, কেন এই দুর্ঘটনা ঘটলো?
আসলে কেন দুর্ঘটনা ঘটলো এই কথাটা কেউই হলফ করে বলতে পারবে না, কারণ ব্ল্যাক বক্সটা ডিকোড না করা পর্যন্ত সঠিক জিনিসটা জানা যাবে না যে কেন এটা হয়েছে। এখন বর্তমান যুগে জাহাজ বা এয়ারপ্লেন গুলো এত অ্যাডভান্সড ইকুইপমেন্ট ওয়াইজ এবং ইনস্ট্রুমেন্ট ওয়াইজ, এদেরকে ক্র্যাশ করানো ইজ ডিফিকাল্ট। নর্মালি ক্র্যাশ করানোটাই ডিফিকাল্ট, কিন্তু ক্র্যাশ হতে পারে যদি একজন প্রসিজিয়ার্স ঠিক মতন ফলো না করে, যদি ডিসিপ্লিন না হয়, সেটা টাওয়ার হতে পারে, পাইলট হতে পারে, গ্রাউন্ড স্টাফ হতে পারে। তো কারণটা ঠিক ওইভাবে পিন পয়েন্ট করে বলা যাবে না যে এই কারণে হয়েছে।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা জানি ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম গতকাল সাংবাদিকদেরকে বলেছেন এই দুর্ঘটনার কারণ কি, তিনি নিজেও জানেন না, সবার মতো তার মনেও প্রশ্ন, তবে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, আমি ছোট্ট করে তার মন্তব্য, তিনি বলেছেন যে এই দুর্ঘটনার পেছনে আমাদের পাইলটের কোনো হাত ছিল না, নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বোধহয় একটু তার কথার একটু ছোট করে শোনাই আমি। এয়ার কমান্ডার ইশফাক ইলাহী চৌধুরী, আপনি একটু মন্তব্য করবেন।
জি, আমি প্রথমেই বলতে চাই যে যেহেতু এটা তদন্তাধীন, সুতরাং আমাদের উনি হয়তো ইউএস বাংলা এয়ার থেকে উনি ওনার পক্ষ থেকে বলেছেন, কিন্তু আমি বলতে চাই যে এখন পর্যন্ত যেসব তথ্য এসেছে অনেকগুলো কারণই এখানে আমরা পিন পয়েন্ট করতে পারি, এবং প্রথমটাই এসেছে যে টাওয়ারের যে কিছুটা কন্ট্রোলের ফেইলিয়ার, এবং সেই সঙ্গে যোগ হয়েছে কিছুটা ককপিটও আমরা একটা কনফিউশন লক্ষ্য করেছি যে বিটুইন দ্য পাইলট, কো পাইলট, এবং যে প্রসিজিওর গুলো উনি একসময় বলেছেন যে উনি রানওয়ে দেখতে পাচ্ছেন, আবার দেখতে পাচ্ছেন না, আবার দেখতে পাচ্ছেন, কোন দিকে উনি ল্যান্ড করবেন, মনে হচ্ছে যেন উনি নিজেও শিওর ছিলেন না, এবং এবং টাওয়ারটাকে যথেষ্ট হয়তো সাহায্য তো করেই নেই, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে হয়তো মিসগাইড করেছে। একটা অত্যন্ত বিজি এয়ারপোর্ট ছিল ওই সময়, অনেকগুলো এয়ারক্রাফট একই সময় কল দিচ্ছিল, কোনটা হোল্ডিং এ ছিল, কোনটা ল্যান্ড করছে, কোনটা ল্যান্ডিং করতে আসছে। এখানে মনে হচ্ছিল না টাওয়ারেও যারা ডিউটিতে ছিল তারা হয়তো অত দূর পারদর্শী ছিল না। তবে আমি আমি এর সাথে ক্যাপ্টেন রাসিমের সাথে বলতে চাই যে এয়ারক্রাফটটি অত্যন্ত বিশ্বস্ত একটা এয়ারক্রাফট, সারা পৃথিবী জুড়ে প্রায় 1200 এয়ারক্রাফট সেখানে ফ্লাই করছে এবং যেভাবে আজকাল মেনটেন্স হয় এটা সত্যি মানে খুবই রিলায়েবল এয়ারক্রাফট। তবে একই সঙ্গে এটাও সত্যি যে কাঠমান্ডু এয়ারপোর্ট ইটসেলফ একটা ঝুঁকিপূর্ণ এয়ারপোর্ট, অনেক সেখানে দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে যে কোনো সময় এই ধরনের সাবধানতা, অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয় সবার জন্য। তো আমি এখন আমরা সবাই শোকাক্ত, তবে আমি আশা করব যে অতি শীঘ্র এটার একটা কুলকিনারা হবে এবং সব মূল জিনিসটা যেটা যেটা আমরা এখান থেকে কিছু জিনিস শিক্ষণীয় যেগুলো আছে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আমরা আমরা শিখবো এই ধরনের দুর্ঘটনা থেকে।
আপনাদের দুজনের মতো আরও একজন ক্যাপ্টেন বাংলাদেশ থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম তার ইন্টারভিউ পাঠিয়েছিলেন কিছুক্ষণ আগে, আমরা শুনেছি তার বক্তব্য কিন্তু অনেকটা একই রকম আপনাদের দুজনের মন্তব্যের মতো। আমি ছোট্ট করে একটু শোনাই তা ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের ধারণা।
এই ফ্লাইটটাতে যেটা মনে হলো ফ্লাইটের নিয়ন্ত্রণটা সম্ভবত হারিয়ে গিয়েছিল ওই স্পিড যেটা প্রয়োজনীয় স্পিডের কম থাকায়, যার জন্য এই দুর্ঘটনাটি ঘটার প্রচুর সম্ভাবনা সেটা পরবর্তীতে নিশ্চিত হবে। তো এই ব্যাপারে যেরকম আমাদের বাংলাদেশ বিমানের বৈমানিকদের কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় এইসব ভিন্ন ধরনের এয়ারপোর্টে অপারেশনের জন্য এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্বারাই সবসময় নিয়ন্ত্রণ করে একটা ফ্লাইট কখন কোন অবস্থায় থাকবে, কোন উচ্চতায় তারা মেনটেন করবে, কখন ল্যান্ড করবে, তার ল্যান্ডিং ক্লিয়ারেন্সটা কখন দেবে, এটা ফ্লাইট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ ছাড়া কখনো কোন পাইলট নিজের ইচ্ছায় করতে পারে না।
আচ্ছা নাসিমুল হক, আপনি এবং এয়ার কমান্ডার ইশফাক এলাহি যেটি বললেন কিছু একই ধরনের বক্তব্য ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ দিলেন, কিন্তু একটি কথা তিনি নতুন বিষয় যোগ করলেন যে বিমানের স্পিডের একটি বিষয় ছিল। তো এই দুর্ঘটনার পিছনে কি এই স্পিডের কোনো কারণ হতে পারে নাসিমুল হক? হ্যালো,
উনি হয়তো শুনতে পাচ্ছেন না, ডিসকানেক্টেড হয়ে গেছেন হয়তো। তবে গতকালকে আমরা আরেকটা আলোচনায় ওই ক্যাপ্টেন নাসিমুল হকের সাথে আমি ছিলাম এবং এটা সম্ভব যে বিসি যখন এয়ারক্রাফটটা ল্যান্ড করছে তার স্পিড অনেক কম এবং বলছিল যে যেকোনো রানওয়ে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু অনেক সময় উইন্ডের ওখানে একটা, যেহেতু এটা একটা উপত্যকা, এ ধরনের উইন্ডের ভেরিয়েশনের ফলে অ্যাকচুয়ালি এয়ারক্রাফটের রিয়েল এয়ার স্পিড অনেক পরিবর্তন হতে পারে, যার ফলে এয়ারক্রাফটের কন্ট্রোলিং আর একটা অসুবিধা হতে পারে। আরেকটা জিনিস যেটা এসছে, আরেকজন বৈমানিক আজকে আমাদের আলোচনায় বলছিলেন যে এমনও হতে পারে যে এয়ারক্রাফট অ্যাকচুয়ালি টাচডাউন করার পরে রানওয়েতে কোনো অবস্ট্রাকশন, অর্থাৎ অন্য কোনো এয়ারক্রাফট বা হেলিকপ্টার ওখানে হয়তো তার সামনে রানওয়েতে এসে গেছে, যার ফলে সে আবার টেক অফ করার চেষ্টা করেছে, যার ফলে স্পিড কম ছিল। এখন এটা একটা ধারণা, একদম ধারণা, তবে একদম অমূলক নয় যে বেশ কিছু ওখানে তখন ল্যান্ড করছিল, হয়তো এমন হতে পারে যে কিছু গ্রাউন্ড অবস্ট্রাকশন একটা ফ্যাক্টর হতে পারে।
আর পৃথিবীর বিভিন্ন যে বড় বড় বিমান দুর্ঘটনাগুলো ঘটেছে দেখা যায় যে আকাশেই অনেক দুর্ঘটনা ঘটে, যে মানে অনেক ফ্লাইং অল্টিটিউড যেটা মানে বিমান উড্ডয়নের যে নির্ধারিত উচ্চতা সেখান থেকেও অনেক সময় দুর্ঘটনা ঘটে, আবার ল্যান্ড করার সময়ও ঘটে। কিন্তু এই ঘটনাটা যেহেতু একেবারে ল্যান্ডিংয়ের সময় ঘটেছে এই জন্য মানুষের এই কন্ট্রোল টাওয়ার এবং বৈমানিকের মাঝখানের যে যোগাযোগের বিষয় এই নিয়েই প্রশ্ন করছেন অনেক অনেকেই বেশি।
আসলে অনেক অ্যাক্সিডেন্ট এই ধরনের হয়েছে এবং এই ইয়েতে আমি উইকিপিডিয়াতে দেখছিলাম যে এই আপনার এই কাঠমান্ডু এয়ারপোর্টেও বেশ কয়েক বছর আগে তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে দায়ী করা হয়েছিল যে এই কন্ট্রোল টাওয়ার এবং পাইলটের মধ্যে সমঝোতার অভাব, কমিউনিকেশন প্রবলেম, এটাকে দায়ী করা হয়েছিল। এবং পৃথিবীর আপনি জানেন যে সব থেকে আজ পর্যন্ত ইতিহাসের সব থেকে বড় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল টেনেরিফ বিমানবন্দরে, একটা KLM এবং প্যান আমেরিকান এয়ারলাইন্স ক্র্যাশ করেছিল রাইট অন দ্য রানওয়ে, একটার উপর আরেকটা এসে ল্যান্ড করেছিল, সেটাও কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের
ভুল বোঝাবুঝি
নির্দেশনার ফলে হয়েছিল।
এই তো এই এই ঘটনায় আমরা এই কিছুক্ষণ আগে একটি আর্টিকেল আমি পড়ছিলাম যেখানে লেখা ছিল যে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এই বৈমানিকদের শেষ মুহূর্তের কথোপকথন যেটি ইন্টারনেট থেকে তারা বের করেছে, সেখানে দেখা গেছে যে ওই অডিওতে দেখা গেছে ইউএস বাংলার ফ্লাইট থেকে মানে রানওয়ে 02-এ আরেকটি উড়োজাহাজ ছিল, এই জন্য তাকে অপেক্ষায় রাখা হয়েছিল। আবার নিয়ন্ত্রণ কক্ষ পাইলটের কাছে জানতে চেয়েছিল যে কোন দিকে তুমি নামতে চাও, এরকম একটি প্রশ্ন করেছিল, রানওয়ে 2 না রানওয়ে 20 এরকম কথা। পাইলট বলেছিলেন যে রানওয়ে 20 ধরতে চাই, তখন তাকে অনুমতি দেওয়া হয়েছিল যে ঠিক আছে রানওয়ে 20 যাও, কিন্তু শেষ সময়ে পাইলট নাকি বলেছিল যে রানওয়ে 02-তে নামতে চাচ্ছেন তিনি। এই এই রকম কনফিউশনের কারণে হয়তো হয়েছে, আমি জানি না এটা এইগুলো হয়তো মানে ভবিষ্যতে আমার মনে হয় ওই ব্ল্যাক বক্সের একটা নিয়ম আছে যে অনুসন্ধান করতে বোধহয় বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যায় না একদম ফাইনাল রেজাল্ট পেতে।
হয়তো এটা কাঠমান্ডুতে সম্ভব নয়, এটা ঢাকাতেও না, এটা হয়তো তাদের পশ্চিম ইউরোপে বা আমেরিকায় কোনো অর্গানাইজেশনে পাঠাতে হবে যারা এটাকে ডিসাইফার করতে পারে, ডিকোড করতে পারে, বা আমাদের সিঙ্গাপুর হতে পারবে। তো এটা এটা কয়েকদিন সময় লাগবে। তবে আমার মনে হয় আকাশে যে আরেকটা যে মেইনটেনেন্স সেটা মনে হয় না, কারণ তাহলে প্যাসেঞ্জাররা বা যারা দেখেছে তারা বলতে পারত যে আকাশে আমরা আগুন দেখেছি বা ইউনো বা স্মোক দেখা গেছে ল্যান্ড করার আগে। ল্যান্ড করা পর্যন্ত মানে টাচডাউন বা অ্যাপ্রোচ পর্যন্ত এয়ারক্রাফটটা মানে টেকনিক্যালি সাউন্ড ছিল, কিন্তু অপারেশনের ক্ষেত্রে নিশ্চয়ই যথেষ্ট এবং এর জন্য একের অধিক কারণও থাকতে পারে।
আচ্ছা, আপনাদের এই আমি তো বিভিন্ন টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানগুলোতে শুনলাম যে অনেকে ধারণা করছেন যে যে বৈমানিক ছিলেন আবিদ, উনি কাঠমান্ডুতে রওনা হওয়ার আগে অভ্যন্তরীণ রুটে আরও দুইটি ফ্লাইট চালিয়ে তারপরে এই ফ্লাইটে উঠেছিলেন, তিনি ক্লান্ত ছিলেন, তিনি অবসাদগ্রস্ত ছিলেন, এরকম নানান প্রশ্ন নিয়ে আলোচনা চলছে। আপনার কি মনে হয় এ ধরনের কিছু হতে পারে?
আমার আমার সত্যি করার অর্থে আমার কোন ধারণা নাই, কারণ তবে উনি একজন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, উনার যদি কোনো ধরনের শারীরিক অসুবিধা হয়ে থাকে তাহলে উনি সেটা বলতে পারতেন, এবং উনার যদি মতের বিরুদ্ধে তো কেউ কাউকে পাঠাতে পারে না কোনো ফ্লাইটে, তার দরকার হলে তারা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করবে। উনি আমি ঠিক এই ব্যাপারে কমেন্ট করতে চাই না, তবে আলটিমেট রেসপন্সিবিলিটি ইজ অলওয়েজ ইট দ্য ক্যাপ্টেন, এবং উনি উনি নিজে সুস্থ অসুস্থ বোধ করলে নিশ্চয়ই উনি এই ফ্লাইটটা নিতেন না।
তা তো নিশ্চয়ই। আবার আরো আলোচনা চলছে যে অবতরণের সময় যেহেতু কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যিনি প্লেন চালান একেবারে হেড পাইলট যিনি তার সঙ্গে যোগাযোগটা থাকে না, যোগাযোগ হয় কো পাইলটের সঙ্গে, কিন্তু এই ক্ষেত্রে নাকি শোনা গেছে যে প্রথমে কো পাইলটের সঙ্গেই যোগাযোগটি ছিল এবং শেষ মুহূর্তে নাকি মূল পাইলটের সঙ্গেই যোগাযোগ হচ্ছিল, এই জন্য অনেকে ধারণা করছেন যে কো পাইলট
ফ্লাইং প্রসিজিয়ারের একটা ভায়োলেশন বলা যায়, যে যিনি প্লেন চালাচ্ছিলেন ন্যাচারালি দ্য ক্যাপ্টেন, কারণ কো পাইলটের প্রশ্নই উঠে না, কারণ সে কখনোই ওখানে ল্যান্ড করেনি, উনি আবার এটাও হ্যান্ডেল করছিলেন যে কমিউনিকেশনটা, যার ফলে ওনার উপরে স্ট্রেস তো আরো অনেক বেশি পড়ছিল। তো আমার মনে হয় মানে একের পর যে আপনি টেপ দেখলেই বুঝতে পারবেন যে মানে কনফিউশনটা মাল্টিপ্লাই হচ্ছিল, এবং এই মাল্টিপ্লাই হওয়ার ফলে ক্যাপ্টেন সমস্ত দায়িত্বভার নিজেই গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করেও হয়তো শেষ রক্ষা হয়নি।
আমরা গতকাল ওখানে নেপালে থাকেন একজন বাংলাদেশি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে নেপালের মিডিয়াতে আমরা তো নানান রকম ধারণা করছি, নানান রকম প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে, নেপালের মিডিয়াতে বা নেপালিদের মধ্যে এটার প্রতিক্রিয়া কি? ছোট্ট করে আমি কয়েক সেকেন্ডের একটি সাউন্ড বাইট শোনাই।
একটা কমিউনিকেশন গ্যাপ দেখা যাচ্ছে, সাধারণ জনগণ বলছেন যে পাইলটের দোষ ছিল, আবার কেউ কেউ বলছেন যে এটি থেকে প্রপার কমিউনিকেশন করা হয়নি। তো একটা কনফিউজড একটা অবস্থা আমি আশেপাশ থেকে শুনেছি।
কাঞ্চন যিনি কথা বলছিলেন এর নাম হচ্ছে আশিক কাঞ্চন, নেপালে থাকেন, বাংলাদেশ থেকে আসা যাওয়া করেন এবং এই নেপালিদের মধ্যেও এই দুর্ঘটনার কারণ নিয়ে আমাদের মতোই নানান প্রশ্ন এবং কনফিউশন যে কী কারণে দুর্ঘটনা হয়েছিল তারা কেউই বলতে পারছে না, মিডিয়াগুলোতেও এরকম নানান রকম কথা ঘুরপাক খাচ্ছে। তো যেটাই হোক এটা হয়তো আরও সময় গেলে আমরা জানতে পারবো। তো এই ধরনের ঘটনা দুর্ঘটনা আপনারা দুজনই আলোচনার প্রথমেই বলেছিলেন যে উড়োজাহাজ এত আধুনিক প্রযুক্তিতে এখন এখন তৈরি করা হয় যে ইচ্ছা করলেও অ্যাক্সিডেন্ট করা সম্ভব নয়, এমনও ঘটনা ঘটে। তো তারপরেও এই বিমানের কোনো ত্রুটি ছিল কি না এরকম প্রশ্নে আমাদের সঙ্গে আবারও কিছুক্ষণ পরে আবার যোগ দিয়েছেন নাসিমুল হক, লাইনটি কেটে গিয়েছিল, আপনাকে আর একবার আমন্ত্রণ জানাচ্ছি যে উড়োজাহাজটির কোনো ছিল কি না, ত্রুটি ছিল কি না, আপনারা কি কিছু জানতে পেরেছেন? -8Q400 জি,
জানা মতে কোনো ত্রুটি ছিল না, তবে এখানে আমি একটু টাওয়ারের সাথে যে কমিউনিকেশন সেটার ব্যাপারে একটু বলতে চাই।
জি জি,
অ্যাজ এ পাইলট আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এই ধরনের টাওয়ার পাইলট কমিউনিকেশন কোনোদিন শুনি নাই। টাওয়ার ডাজ নট টক দ্য ওয়ে ট্রান্সক্রিপ্টটা দিয়েছে তাতে যেভাবে বোঝা যাচ্ছে যে টাওয়ার যেভাবে কথা বলছে এইভাবে কথা বলে না, নন স্ট্যান্ডার্ড ফ্রেজিওলজি ইউজ করেছে। এক, দুই নম্বর পাইলট কথা বলেছে, একটা পাইলট উইথ 5000 আওয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড এয়ারফোর্স ব্যাকগ্রাউন্ড ডাজ নট টক লাইক দিস। আমার কাছে মনে হচ্ছে যে যেই জিনিসটা ইউটিউবে ছেড়েছে দিস ইজ ফেক, ইজ অ্যাবসলুটলি বোগাস, এবং এই বোগাস জিনিসটার উপরে কিন্তু মানুষ নাচছে এবং অনেক কথা বলছে।
হ্যাঁ, এইটাই আমি কিছুক্ষণ আগে আর কমোডর ইশফাক এলাহী চৌধুরী এই কথা বলছিলেন যে এটা আনইউজুয়াল যে মানে পাইলট যিনি প্লেন চালান তিনি সাধারণত কমিউনিকেট করেন না, কো পাইলট পাইলটে করেন কন্ট্রোল টাওয়ারের সঙ্গে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন বিষয়। তো এই কারণে নানান কনফিউশন সৃষ্টি হয়েছে এবং এই ইউটিউবের যেটি এটা হয়তো অথেন্টিক নাও হতে পারে, ব্ল্যাক বক্সের প্রমাণ পেলে হয়তো আমরা পরিষ্কারভাবে এটা জানতে পারবো। আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন, আমি একটু তার প্রশ্ন শুনে আপনাদের কাছে ফিরে আসছি। হ্যালো,
হ্যালো দাদা নমস্কার।
জি জি নমস্কার দীপক।
আমি বাংলাদেশ থেকে শ্রী দীপক চক্রবর্তী বলছি, পঞ্চগড় থেকে।
জি বলুন।
আমরা যেহেতু কাঠমান্ডে যে বিমান ঘটনা হয়ে গেল আমরা আন্তরিকভাবে আর কি খুবই যা দুঃখ মুখ প্রকাশ করতেছি, এই জন্যই আমাদের কালকে বাংলাদেশে অর্ধনির মতো পতাকা উত্তোলন থাকবে এবং কি আমরা শুক্রবারের দিন আমরা মন্দির গির্জায় এবং কি আমরা সকল শোক প্রকাশ মানে আমরা দায়িত্ব পালন করব এবং কি আমরা নিরাপত্তা পালন করব।
জি,
তাই এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের আমাদের পঞ্চগড়েও দুজন মারা গেছে ওখানে।
আচ্ছা,
এটা হলো আমাদের আটোয়ারি মির্জাপুর এলাকার একজন মহিলা এবং পুরুষ, আমার মনে হয় ওরা স্বামী স্ত্রী বোধ মনে হয়, তো ওনারা এখানে মারা গেছেন। আমার প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই আমরা লাশগুলো আর কি এই বাংলাদেশ কাঠমান্ডু থেকে আমরা হস্তান্তর মানে লাশগুলা হাতে পেতে পারে, যে স্বজনদের যে বাবা এবং কি বোন যে মানে হারিয়ে গেছে কবে নাগাদ আর কি এনারা হাতে পেতে পারে আর কি লাশগুলো আর কি, আমার এটাই প্রশ্ন। নমস্কার।
আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয় লাশ আসার ব্যাপারে ইতিমধ্যেই আমি আজকে সংবাদপত্রে দেখলাম যে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বোধহয় খুব শীঘ্রই চলে আসবে। তো যে বিষয়টি আসলে আলোচনা করছিলেন নিয়ন্ত্রণ টাওয়ার এবং পাইলটের সঙ্গে যোগাযোগের কারণে ক্যাপ্টেন নাসিমুল হক বলছিলেন এই দুর্ঘটনা হয়তো ঘটেছে, এবং একটু আগে এয়ার কমান্ডার ইশফাক এলাহির সঙ্গে যে বিষয়টি আলোচনা চলছিল যে এটি একটি আনইউজুয়াল এই কমিউনিকেশন, এই কমিউনিকেশন এভাবে হয় না। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে অনেকে ধারণা করছেন যে এই প্রধান পাইলট আবিদ বিষাদগ্রস্ত ছিলেন বা উনি ক্লান্ত ছিলেন, এরকম কথা মানুষে বলছে, যার কারণে কো পাইলটে বিমান চালাচ্ছিলেন, এরকম ধারণাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
না, আমার মনে হয় না যে কো পাইলট ফ্লাই করছিল, কারণ এখানে কিছু প্রসিজিয়ার্স ফলো করা হয়, প্রসিজিয়ার্স কোম্পানির প্রসিজিয়ার থাকে যে একটা ইনএক্সপিরিয়েন্স কো পাইলট নর্মালি অ্যালাউড হয় না টু ফ্লাই ইন টু কাঠমান্ডু। এক, দুই নম্বর কাঠমান্ডুতে টেক অফ ল্যান্ডিং ইজ মানে ফিক্সড, ক্যাপ্টেন উইল ডু ইট,
মানে এটা। হ্যাঁ জি বলুন।
কেউ যদি বলে যে কোপাইলট প্ল্যান করছিল তাহলে এটা প্রসিজারের ব্যতিক্রম হবে, এবং আমার মনে হয় না যে ওরা এই ব্যতিক্রম করবে।
আচ্ছা, এই দুর্ঘটনার পেছনে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো গাফিলতি ছিল কি না, এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও মানে তাদের ভেতর থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা দেয়া হয়েছে, আপনারা কি মনে করেন এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী?
দুর্ঘটনার পরবর্তী হ্যান্ডিং গুলো এখানে বেশ কনফিউশন ছিল, শুধুমাত্র ইউএস বাংলাকে বলবো না, জেনারেলি আমাদের যে দুর্ঘটনা পরবর্তী যে কার্যক্রম সেখানে আমাদের যে যারা প্রতিক্রিয়া হয়েছে, যাদের আত্মসম্মান, তারা কোথায় যাবে, কার সাথে যোগাযোগ করবে, কোন ধরনের ভিত্তিক সাপোর্ট ছিল না, কোন ধরনের সেন্ট্রাল কন্ট্রোল রুম ছিল না, সবাই যেন তার দায়িত্ব এগিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি ছিল। এগুলো থেকে আমাদের শিখতে হবে যে যেকোনো ধরনের এখন এই ধরনের ক্যাটাস্ট্রফি যদি হয়, এমনকি এটা বাংলাদেশে হতে পারত, ঢাকায় হতে পারত, চট্টগ্রামে হতে পারত, তখন যে আমাদের ঠিক কি করতে হবে এটার একটা নিশ্চয়ই তো সব ইয়ে আছে, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। মনে হচ্ছিল যেন কেউই মানে এটা ফলো করছে না, একটা উদ্ভ্রান্তের মধ্যে সব ছুটাছুটি করছে, এটা একটা মানে সবার জন্যই খুব খারাপ, আমার চোখে খুব খারাপ লেগেছে।
আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা যোগ দিয়েছেন, আবু সাইদ। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
আমি আবু সাইদ বলছি, যশোর কেশবপুর উপজেলা, যশোর জেলা থেকে।
জি বলুন।
আর কথা বলতে সুযোগ দেওয়ার জন্য ভয়েস অফ আমেরিকাকে অজস্র ধন্যবাদ। আর আমার এই যে ইউএস বাংলার একটা ফ্লাইট দুর্ঘটনায় পতিত হয়েছে নেপালে, এইটা নিয়ে আমার একটা যারা বিশ্লেষক রয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই ইউএস বাংলা ফ্লাইট এখান থেকে আমাদের দেশ থেকে যখন নেপালে অবতরণ হলো, আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখলাম যে সেখানে তাদের কথার ভিতরে মানে তারা একটা কথা বলে আর আমাদের ইউএস বাংলা একরকম কথা বলে। এখন এই কথার ভিতরে সত্যতা যাচাই নিয়ে আমরা আজ পর্যন্ত ভালো তথ্য, বিশ্বাসযোগ্য কোনো ভালো তথ্য পাইনি। এখন এই সম্পর্কে আমাদের একটু ডিটেইল যদি আলোচনা কিন্তু আমাদের একটু জানান, তাহলে আমরা উপকৃত হব।
জি ধন্যবাদ, ধন্যবাদ আবু সাইদ। ক্যাপ্টেন আসিমুল হক।
জি,
এই আবু সাইদের প্রশ্নে যে কি প্রশ্ন, অবশ্য যদিও যে কনফিউশন ক্রিয়েট হয়েছে ইউএস এয়ারলাইন্সের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের ভিতরে একটা মনে হচ্ছে যে একটা ফিশি ব্যাপার আছে, আপনাদের কি মনে হয়?
এই যে যে ট্রান্সক্রিপ্টটা দেওয়া হয়েছে ইউটিউবে, এটা যদি সত্যি হয়ে থেকে থাকে তাহলে একরকম গল্প হবে, আর যদি সত্যি না হয়ে থেকে থাকে তাহলে আরেক রকম গল্প হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে কোনো পাইলট বা কোনো টাওয়ারের কন্ট্রোল টাওয়ারের লোক এই ধরনের কমিউনিকেশন করে না, এটা একটা বাজে অবান্তর ট্রান্সক্রিপশন যেটা ইউটিউবে কেউ ছেড়েছে। নর্মালি যেটা হয় যে একটা ক্র্যাশ হলে পরে সাথে সাথে কিন্তু ওইটার আনুষঙ্গিক জিনিস সব সিজ হয়ে যায় ইনভেস্টিগেশনের জন্য। এখন টাওয়ারে যে টেপ ছিল সেই টেপটা সিজ হয়ে যাওয়ার কথা, সিজ হলে পরে কে ওইটা বের করলো, কেমন করে বের করলো? তা আমার কাছে মনে হয় যে এটা একটা ফিকটিশিয়াস ব্যাপার এবং এটা মোটেও ঠিক না।
মানে
আমি কোনো পাইলট বা টাওয়ারকে এই ধরনের কমিউনিকেশন করতে কোনোদিন শুনিনি।
আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেই প্রশ্নটি করার আগে নেপালের ওই ভদ্রলোকের সঙ্গে যে কথা হয়েছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো এই ত্রিভুবন এয়ারপোর্টের ফ্রিকোয়েন্ট যাত্রী, তো আপনার বিমানে আসা যাওয়া এবং ল্যান্ডিং টেক অফের সময় কেমন লাগে? তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন, 20 সেকেন্ডের একটি অডিও শোনাচ্ছি।
আমি যখন ল্যান্ড করতে দেখি প্রত্যেকবারই আসলে ল্যান্ড করার সময় ভয় 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 লাগে, কারণ পাহাড়টা খুব কাছ থেকেই দেখা যায় যে প্লেনের পেটের নিচ দিয়ে পাহাড়টা ক্রস করে যায়, এবং প্রত্যেকবারই ল্যান্ড করার সময় হচ্ছে একটু শক্ত হয়েই বসে থাকি যে ল্যান্ড করার সাথে সাথে আবার এদের রানওয়েটাও একটু ছোট, ফলে দেখা যায় যে প্লেন ল্যান্ড করার সাথে সাথেই মোটামুটি দেখা যায় যে ব্রেক কষ্ট।
আচ্ছা, এই কাঞ্চন আশিক কাঞ্চনের বক্তব্যের সঙ্গে যোগ করে আমি আপনার কাছে ক্যাপ্টেন নাসিমুল হক আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বৈমানিক হিসেবে এই এয়ারপোর্টে বোধহয় অনেকবার ওঠানামা করেছেন, আপনার কি মনে হয় এর বক্তব্যের সত্যতা বা টেকনিক্যাল দিক কি এই এয়ারপোর্টে ওঠানামার ক্ষেত্রে?
আশিক সাহেবের ইনফরমেশনের জন্য বলি, কাঠমান্ডু রানওয়ে কিন্তু ঢাকা রানওয়ে থেকে লম্বা বেশি,
আচ্ছা,
কাজে ওটা ছোট রানওয়ে না। আর পাহাড়ের কাছে মনে হয় এবং উনি যে শক্ত হয়ে বসে থাকেন এগুলো হচ্ছে ওনার ইমাজিনেশন টেক্স ওভার। আসলে একটা পাইলট কিন্তু চায় না যে ও ক্র্যাশ করে মরুক,
নিশ্চয়ই,
এবং সে সেইভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু ল্যান্ড করে। হ্যাঁ
জি,
কাঠমান্ডুতে যেটা ট্রিকি পার্ট সেটা হচ্ছে যে ওই পাহাড়ের উপর থেকে ল্যান্ডিং পর্যন্ত ডিস্টেন্সটা খুব কম এবং অনেকখানি নামতে হয়, ওই নামার সময় স্পিড বেড়ে যায়, যদি প্রসিজার ফলো না করে তাহলে স্পিড বেড়ে যায়, স্পিড বেড়ে গেলে পরে ল্যান্ডিং করা সম্ভব হয় না। কিন্তু আমাদের পাইলটরা এত ওয়েল ট্রেইনড যে ওরা ওইখানে যে প্রসিজারটা দেওয়া আছে ওইটা ফলো করে ল্যান্ড করে এবং প্রত্যেকবারই কিন্তু তারা ওখানে ল্যান্ড করে। এবার যেটা হয়েছে, যেটা ওই যে ফিকটিশিয়াস আরটি যেটা দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ও তখন জিরো টুতে এসছে ল্যান্ড করতে, ওকে মানা করেছে ল্যান্ড করার জন্য।
হ্যাঁ
হ্যাঁ, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে দ্য স্টোরি ইজ ডিফারেন্ট, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা সত্যি ছিল
না। কিন্তু এই ত্রিভুবনের এই এয়ারপোর্টে ও দুর্ঘটনার হারও কিন্তু বেশি, অন্যান্য সব এয়ারপোর্টের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে অল্প কয়েক বছরের গ্যাপেই দেখা যায় যে 22টা। হ্যাঁ,
এগুলো বেশিরভাগ কিন্তু পাহাড়ে ধাক্কা খেয়ে,
ও পাহাড়ে ধাক্কা খেয়ে এগুলো বেশিরভাগ হয়েছে।
জি জি।
হ্যাঁ না, আমরা ওই যে আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখেছি তাতে দেখা গেছে যে 70টা অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে 650 মতো মানুষ নিহত হয়েছে গত কয়েক বছরে, 72-এর পর থেকে বোধহয়। তো সেই দিক দিয়ে এয়ারপোর্টটাও নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ, ওই পাহাড়ের কারণেই হয়তো হবে।
এটা ডিমান্ডিং, এটা ঝুঁকিপূর্ণ ঠিক বলবো না, ইট ইজ ডিমান্ডিং।
আচ্ছা,
ইউ হ্যাভ টু বি অন ইওর টোজ আর কি।
ইশফাক ইলাহি চৌধুরী কিছু যোগ করবেন এই এয়ারপোর্টটির বিষয়ে?
আমি এখন আমি মনে করি যে আই এম নট শিওর, আমি মনে করি যে এটা ফিকটিশাস, এই যে টেপটা হয়তো সত্যি, কারণ অ্যাক্সিডেন্টের এত কুইকলি একদম সেকেন্ডে সেকেন্ডে মিলিয়ে সময় এবং ইয়েগুলো মিলিয়ে এই ধরনের টিপ বের করে কেউ জিনিসটাকে গোলাটি করবে আমার মনে হয় না। আমার মনে হয় যে টাওয়ারের এটা হয়তো সত্যি, হয় তারা টাওয়ারের ওরাই এটাকে ইয়ে করেছে, প্রচার করেছে, অথবা অন্য কেউ হয়তো এই টেপের কপি করে এটাকে ছিঁড়েছে, কারণ এক্স্যাক্টলি ফিকটিশিয়াস এত অ্যাকুরেটলি প্রত্যেক সেকেন্ড প্রত্যেক ইয়ে করে মিলানো এটা বোধ হয় খুব কঠিন হবে। তো এটা যদি সত্যি হয় তখন সেটা বুঝতে বুঝতে ব্যাটার অফ টাইম, আগামী কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো যে হয়েছিল, একটু ধৈর্য ধরতে হবে।
আমাদের সঙ্গে
যত কম স্পেকুলেশন আমরা করতে পারি ততই ভালো।
জি না, এই প্রথম দিকে তো স্পেকুলেশন এবং নানান প্রশ্ন উঠবেই, হয়তো আস্তে আস্তে একটু মানে যখন এটার রেজাল্ট একেবারে ব্ল্যাক বক্সের প্রমাণ পাওয়ার পরে আসবে তখন মানুষের প্রশ্ন এমনি কমে যাবে। ইতিমধ্যে আরেকজন শ্রোতা যোগ দিয়েছেন, মাসুম বিল্লাহ, হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম, বলুন কেমন আছেন আপনি?
বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার যে প্রশ্নটা সেটা হলো যে এই বিমানের যে ইনস্পেকশন গুলো হয় প্রতিবার এই রানওয়ে থেকে আসার পরে এবং উড়ার আগে এবং পরে, তো এখানে কোনো ত্রুটি ছিল কিনা যে বিমান ল্যান্ডিং এর পরে এরকম একটা ক্র্যাশ হইলো, এই বিষয়গুলো যদি আলোচনা একটু ফেলে বলতেন বা এটা ইনস্পেকশনের দ্বারা বুঝতো আমরা বুঝতে পারি।
জি আপনাকে ধন্যবাদ। এই বিমানের ইনস্পেকশনের ব্যাপারে আমারও একটি প্রশ্ন ছিল, কারণ বাংলাদেশ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেছেন যে এই বিমানটির ইন্সপেকশনে কোনো ত্রুটি তেমন তারা পাননি, তারা গতকালই বোধহয় তিনি একটি প্রেস কনফারেন্স করে এই কথা বলেছেন। নাসিমুল হক কি একটু অ্যাড্রেস করবেন এই শ্রোতার প্রশ্নে?
জি, নর্মালি হয় কি একটা ফ্লাইটের পরে ওটা ইন্সপেক্ট করে ইঞ্জিনিয়ার, ইন্সপেক্ট করে যদি ও কোনো ত্রুটি পায় তাহলে ওটা একটা লগ বুকে লেখা হয় এবং সেটাকে রেক্টিফাই করে আবার সাইন করা হয় যে রেক্টিফিকেশন ডান। পাইলট সাহেব এসে আবার ওই লগ বুকটা চেক করেন, যদি রেক্টিফিকেশন না হয় তাহলে পাইলট সাহেব জাহাজটা নেবেন না। তো কাজেই এগুলো সব চেক করেই জাহাজটা নেওয়া হয়েছে
এটা আমাদের কোনো ত্রুটি ছিল না।
জি, আমি ইশফাক ইলাহি চৌধুরীর কাছে আসছি। শ্রোতার প্রশ্ন যে এই মডেলের উড়োজাহাজটির ফিটনেস ছিল কি না, আমি বলেছি যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম নাঈম হাসান গতকাল বলেছেন যে ত্রুটি ছিল না। তিনি বলেছেন যে আপনাদের মতোই তিনি বলেছেন যে বিমান সাধারণত পুরনো হয় না, যদিও এটি 17 বছরের পুরনো আমরা শুনেছি। বিমানের আসল জিনিস হলো ইঞ্জিন, এই ইঞ্জিনের মানে খুব শক্ত শক্তিশালী লাইফ থাকে এবং এই বিমানটিরও তাই ছিল, উড্ডয়নের দিনও কোনো সমস্যা ছিল না এই বিমানের, এমন কত মন্তব্য তিনি করেছেন। এই শ্রোতার প্রশ্নে আপনি কি বলবেন?
না, আমি এটা সমর্থনই করি, এবং ইঞ্জিনের দেখুন আপনার মানে আজকাল ইঞ্জিনের চেঞ্জ করে ফেলা যায়, তাই না? একটা অনেকটা এগুলো মডিউলার কনস্ট্রাকশন, আপনার ইঞ্জিনের মেইনটেনেন্স দরকার, ইঞ্জিন খুলে নতুন ইঞ্জিন লাগাবেন, ইঞ্জিনটি রিপেয়ার করবেন, আবার এটি ফিট করবেন, অনেক কিছু এই ধরনের পরিবর্তন হয়, এবং মেইন বডিটাও আপনার রেগুলার চেকিং আছে, চেকিং করে আপনার কোথাও কোনো স্ট্রেস হলো কিনা, কোথাও কোনো ক্র্যাক হলো কিনা, এগুলো রেগুলার চেক করা হয়। সুতরাং তবে যেটা বিশ্বজুড়ে আরো অনেক হয়েছে যে হিউম্যান ফেলিয়ার, আমরা যেটা বলি কোন একটা ধরুন আপনার ওভারসাইজ, একই কাজ আপনি করছেন দিনের পর দিন, হয়তো একজন ব্যক্তির ক্ষেত্রে এরকম ত্রুটি হতে পারে, কিন্তু সেটারও আবার চেক আছে, একজন করে গেল, ওই যে বললেন যে ইঞ্জিনিয়ার যেটা রেকটিফাই করলো, করার পরে লক করলো, লক করে আবার পাইলট এসে সেটা চেক করলো যে সব ঠিক আছে কিনা, এমনকি যে স্টার্ট আপ করার পরে হচ্ছে তার সমস্ত গেজ গুলো দেখছে, তারপরে সে ট্যাক্সি আপ করছে, মানে কখনো কোনো মেজর কিছু হলেই সে সেগুলো রিপোর্ট করে, এবং এগুলোর প্রসিজার আছে। মানে এয়ারক্রাফ্টের উপরে আমরা ভরসা রাখতে পারি, মেনটেন্স উপরে এখানে এই পার্টিকুলার কেসে ভরসা রাখতে পারি, কিন্তু যেটা হয়েছে সেটা ওই লাস্ট কয়েক মিনিটের মধ্যেই ঘটেছে, মানে ত্রিভুবন এয়ারপোর্টের আশেপাশেই ঘটেছে ঘটনাগুলো।
আচ্ছা, আমাদের আর মাত্র মিনিট তিনেক সময় আছে, ইতিমধ্যে আরও একজন শ্রোতা যোগ দিয়েছেন, আমরা তার প্রশ্ন নিয়ে আপনাদের কাছে শেষ আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো,
হ্যাঁ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, জি বলুন।
আমি হাবিবুল বাসার সুমন বলছিলাম, ঝিনাইদহ থেকে, ঝিনাইদহ শৈলকুপা থেকে।
জি সুমন বলুন।
তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে বিমান দুর্ঘটনা একটা খুব প্যাথেটিক একটা ব্যাপার, যে এখানে সবারই খুব ক্ষতিগ্রস্ত হয়। তো আমার কথাটা হচ্ছে যে নেপালের যে কাঠমান্ডুর যে বিমানবন্দরটা, এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা বিমানবন্দর, এটা নেট বা আমরা আগের যে ঘটনাগুলো দেখেছি, তো সেখান থেকে আমাদের মনে হয় যে এটা মনে হয় 71তম ঘটনা বিমান ক্রাশের। তো আমার ব্যাপারটা হচ্ছে যে এটা নেপাল সরকারেরও কি মানে দায়বদ্ধতা নাই, যে তারা আসলে বিমানবন্দরটা অন্য জায়গায় রিপ্লেসমেন্ট করা যায় বা এরকম করা উচিত? আর আমাদের দেশের কথা আমি বলবো, যে ইউএস বাংলা যে বিমানটা ক্র্যাশ হয়েছে, তো আমি মনে করি যে আসলে আগে থেকেই মনে হয় আমাদের খুব সিকিউর হওয়া দরকার ছিল, যে এতগুলো মানুষের প্রাণহানি ঘটলো, ঘটার পরে এখন হয়তো বন্ধ হয়েছে, মনে হয় আজকে দেখলাম যে ঢাকা টু কাঠমান্ডুর ফ্লাইট গুলো বন্ধ হয়েছে। তো এই ব্যবস্থাগুলো যদি আমরা আগে নিতে পারতাম, তাহলে কি আমাদের এতগুলো প্রাণহানি থেকে আমরা রক্ষা পেতে পারতাম কি, বা পরবর্তীতে আমাদের 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 কি করণীয় থাকতে পারে? তো এটাই আমার কোশ্চেন ছিল।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের সঙ্গে আমি একটু যোগ করে শেষ মুহূর্তের আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো নাসিমুল হককে। এর প্রশ্ন যে এই বিমানবন্দর সরানোর কোনো বিষয় আছে কিনা, কাঠমান্ডু সরকার নেপাল সরকার চিন্তা ভাবনা করছে কিনা?
এটা তো আরো আগেও অনেকবার হয়েছে, এটা মানে 71তম ঘটনা, যে ওখানে বিমান ক্র্যাশ হয় এবং বিমান ল্যান্ডিং করাটা খুবই কঠিন এবং খুবই ডেঞ্জার।
জি, আমরা দেখি ক্যাপ্টেন নাসিমুল হকের মন্তব্য শুনি এই আপনার প্রশ্নে।
জি, পাইলটের পয়েন্ট অফ ভিউ থেকে এই এয়ারপোর্টে ল্যান্ডিং করাটা খুব ডিফিকাল্ট না, প্রসিজার আছে, প্রসিজার ফলো করলে ল্যান্ডিং ইজ ইজি। মানুষ জেনারেলি ভাবে যে এটা খুব ভয়ঙ্কর একটা এয়ারপোর্ট। আমি দুটো এক্সাম্পল দিই, পিআইএ যে প্লেনটা ক্র্যাশ করেছে, এটা পাহাড়ে ক্র্যাশ করেছে, এবং এখানে ট্রেনিং ক্যাপ্টেন ছিলেন, জাহাজে একটা সমস্যা হয়েছিল যে ওরা অল্টিমিটার সেটিং ঠিক করে নাই, ওরা অ্যাকচুয়ালি যে হাইটে ছিল ওরা ভাবছিল যে ওর থেকে আরো উপরে আছে ওরা, তো যে কারণে ওরা পাহাড়ে হিট করে ক্র্যাশ করেছে। তো এটা হিউম্যান এরর, এটা পাহাড়ের দোষ না। থাই এয়ারওয়েজ যে ক্র্যাশ করেছে, এটাও ককপিটে কিছু প্রবলেম ছিল, ওরা তিনজনেই ভেতরে কনসাল্ট করছিল এবং ওখানেও ট্রেনিং ক্যাপ্টেন ছিল, তো ওরা ভেতরে কনসাল্ট করতে করতে ভুলে গেছিল যে ওরা কাঠমান্ডুর উপরে চলে এসছে। তো দে ওয়েন্ট অ্যাক্রস দি এয়ারপোর্ট টু দি আদার সাইড অফ দ্য ফিল্ড এবং মাউন্টেন এগ মেরে ক্র্যাশ করেছে, এখন সেটাও কিন্তু পাহাড়ের দোষ না।
যেটা হচ্ছে যে মানুষ ককপিটে ফর সাম রিজন গট ক্যারিড অ্যাওয়ে অ্যান্ড সো দে ক্র্যাশড। কাঠমান্ডু ইটসেলফ ইজ নট এ ভেরি ডেঞ্জারাস এয়ারপোর্ট, ইট ইজ ডিমান্ডিং এয়ারপোর্ট। ডেঞ্জারাস এয়ারপোর্ট হচ্ছে নেপালে একটা এয়ারপোর্ট আছে 13,000 না 14,000 ফিটে, যেখানে একটা প্লেন যদি যায় ভ্যালি এন্টার করার পরে কিন্তু রিটার্ন করতে পারে না, ওকে হয় ল্যান্ড করতে হবে নাহলে ক্র্যাশ করতে হবে, দ্যাট ইজ ডেঞ্জারাস।
যা আপনার মন্তব্য থেকে আমার মনে হয় শ্রোতা উত্তর পেয়েছেন। আমাদের আসলে ভেবেছিলাম যে ইশফাক এলাহি চৌধুরীর কাছে শেষ মন্তব্য শুনবো, কিন্তু
এই মুহূর্তে বিশ্বের আকাশে 2 লক্ষ থেকে 3 লক্ষ প্যাসেঞ্জার আকাশে ঘুরছে এবং হলিডে সিজনে এট ওয়ান টাইম 7 লক্ষ থেকে 9 লক্ষ আমাদের হিউম্যান বিইং আকাশে উড়ে যায়। সুতরাং আসলে কিন্তু বিমান পরিবহন অত্যন্ত নির্ভরযোগ্য এবং সেই আমাদের কারোরই প্যানিক করা উচিত না, অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু সেটা হার অনেক অনেক কম।
অসংখ্য ধন্যবাদ আপনি শেষ বক্তব্যটিতে আমাদের আশা জাগিয়ে তোলার জন্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, শ্রোতাদেরকেও ধন্যবাদ যোগ দেওয়ার জন্য,
ধন্যবাদ
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
4 মার্চ ব্রিটেনের সলসবারি শহরে সাবেক রুশ গোয়েন্দা সার্গেই স্ক্রিপাল এবং তার কন্যা ইউলিয়ার ওপর কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ব্রিটিশ সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের অবহিত করবে। সার্গেই স্ক্রিপাল এবং তার কন্যা ইউলিয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা সংকটজনক। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বলেছে তারা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন রাশিয়াই সম্ভবত ওই আক্রমণের জন্য দায়ী। তিনি মস্কোর বিরুদ্ধে 23 জন রুশ রাজনীতিককে বহিষ্কার সহ বেশ কিছু প্রতিশোধমূলক ব্যবস্থার কথা ঘোষণা করেছেন। হাউস অব কমন্সের সংসদ বিধায়কদের সামনে তিনি বলেন বৈরী বিদেশি রাষ্ট্রের তৎপরতা থেকে ব্রিটেনকে রক্ষা করার জন্য তার সরকার আইন প্রণয়ন করবে এবং গুপ্তচরবৃত্তি দমনের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের কথা বিবেচনা করবে। বিষ প্রয়োগে সংশ্লিষ্টতার কথা রাশিয়া অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের 18 কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের উপনির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কনর ল্যাম বুধবার খুব ভোরে বিজয় ঘোষণা করেন। নির্বাচনী কর্মকর্তারা মঙ্গলবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করেননি। ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটে রিপাবলিকান প্রার্থী রিক স্যাকন ও ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে ব্যবধান এত কম যে সংবাদ মাধ্যমেও কোনো প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয়নি। অ্যাবসেন্টি ব্যালট অর্থাৎ যারা উপস্থিত না হয়ে আগে লিখিত ভোট পাঠান, সেই ভোট গণনায় ল্যাম 500 বেশি ভোটে এগিয়ে আছেন। 2,27,000 ভোট দেওয়া হয়েছে ওই বিশেষ নির্বাচনে। আমেরিকার স্কুলগুলোতে বন্দুকের গুলিতে যেসব বহু ছাত্রছাত্রী নিহত হয় সেই সহিংসতা মোকাবেলায় কংগ্রেসের অপারগতা এবং গত মাসে ফ্লোরিডার একটি হাইস্কুলে যে হত্যাকাণ্ড হয় তার প্রতিবাদে বুধবার যুক্তরাষ্ট্রে হাজার হাজার ছাত্র বেলা 11টায় ক্লাস থেকে বেরিয়ে আসে। ছাত্রছাত্রীরা 17 মিনিট ধরে ওই প্রতিবাদ বিক্ষোভ করে। এক মাস আগে ভ্যালেন্টাইন্স ডেতে ফ্লোরিডা রাজ্যের মার্জরি স্টোনম্যান ডাগলাস হাইস্কুলে 19 বছর বয়স্ক এক বন্দুকধারী গুলি চালালে 14 জন ছাত্রী ও 3 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন।
শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে একবার জানিয়ে দিতে চাচ্ছি যে ফেসবুকে সরাসরি যারা আমাদের অনুষ্ঠান শুনেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যান্ত্রিক ত্রুটির জন্য অনুষ্ঠান শোনায় কিছুটা বিঘ্ন ঘটায় আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সেই সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। প্রকৌশলী ছিলেন জো গেল এবং অনুষ্ঠানটি পরিচালনা প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.